বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماء صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন। তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 10 জুন, 27 জ্যৈষ্ঠ এবং ফার্সি 20 খরদত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় pearstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইয়েমেনের হুথি সমর্থিত সরকার শান্তি আলোচনার জন্য যে তিনটি শর্ত দিয়েছে সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই।
ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ সেদেশের জনগণের দুঃখ দুর্দশা লাঘব এবং যুদ্ধ অবসানের জন্য যেকোনো প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে আসন্ন শান্তি আলোচনার জন্য তিনটি মৌলিক নীতি বা প্রস্তাব ঘোষণা করেছে।
এছাড়া বাংলাদেশে 50টি মডেল মসজিদ উদ্বোধন নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রংধনু। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে, আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেব।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইরানের প্রেসিডেন্টের সন্তোষ প্রকাশ। ভিয়েনা আলোচনায় অমীমাংসিত কোনো বিষয় নেই বলে জানালেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। গোলান মালভূমি সংক্রান্ত মার্কিন দাবি প্রত্যাখ্যান সিরিয়ার। ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ফিলিস্তিনিরা। তেল আবিবের স্বীকারোক্তি। বাংলাদেশে 50টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রতিটি মসজিদে নারী পুরুষের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা। এবং ভারতের অসমে সরকারি জমি থেকে মুসলিমদের উচ্ছেদ অভিযান শুরু হয়। বিভিন্ন মহলে ক্ষোভ, বন্ধ করার আহ্বান জানায় সংখ্যালঘু যুব ফেডারেশন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় তিনি আজ একথা বলেন। রুহানি আরও বলেন, সামরিক খাতের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে। এ সময় দুটি পরমাণু কেন্দ্র নির্মাণে রাশিয়ার সহযোগিতার প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। রুহানি বলেন, ইসলামী বিপ্লবের পর থেকে সবসময় তেহরান ও মস্কোর মধ্যে সুসম্পর্ক ছিল, কিন্তু গত 8 বছরে এই সম্পর্ক আরও অনেক শক্তিশালী হয়েছে। তিনি রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্কের প্রতি ইঙ্গিত করে বলেন, রাশিয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-300 হস্তান্তর করার পর এই সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক সের্গেই রিয়াবকভ বলেছেন, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে যে ধারাবাহিক সংলাপ চলছে তাতে মীমাংসার অযোগ্য কোনো বিষয় নেই। ভিয়েনা আলোচনার চূড়ান্ত সমঝোতার দলিল লেখার কাজ শিগগিরই শুরু হবে জানিয়ে রিয়াবকভ বুধবার মস্কোয় বলেছেন এই প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা চালাচ্ছে রাশিয়া। এদিকে ভিয়েনা থেকে পাওয়া খবরে জানা গেছে সেখানে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরবর্তী দফা আলোচনা আগামী সপ্তাহে শুরু হবে। গণমাধ্যমে প্রকাশিত জল্পনা থেকে জানা যাচ্ছে এবারের আলোচনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সবগুলো পক্ষ চূড়ান্ত সমঝোতায় পৌঁছাবে। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত দুই মাস ধরে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে। সিরিয়ার গোলান মালভূমির উপর ইহুদিবাদ ইসরায়েলের কথিত সার্বভৌম অধিকার নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যে বক্তব্য দিয়েছেন তা তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে দামেস্ক। সিরিয়া বলেছে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে অধিকৃত গোলান মালভূমি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করছে আরব প্রজাতন্ত্র সিরিয়া। ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্বের প্রতি আমেরিকার নিরবচ্ছিন্ন সমর্থনের ধারাবাহিকতায় ব্লিংকেন এই বক্তব্য দিয়েছেন যা নিন্দনীয়। সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক শুনানিতে গোলান মালভূমির উপর ইসরায়েলের কথিত সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে ব্লিংকেন বলেন বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণ রয়েছে। যতদিন পর্যন্ত সিরিয়া সীমান্তের ওপার থেকে ইসরায়েলের জন্য হুমকি বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত পরিস্থিতি যেমন আছে তেমনই থাকবে বলে তিনি মন্তব্য করেছিলেন। দখলদার ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান জেনারেল আমিকাম নুরকিন বলেছেন সাম্প্রতিক গাজা যুদ্ধের সময় হামাস ইসরায়েলের একটি জঙ্গি বিমান ভূপাতিত করার চেষ্টা করেছে। তিনি ইসরায়েলের টিভি চ্যানেল 12 দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি আরো বলেন হামাস জঙ্গি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল কিন্তু তা বিমানে আঘাত হানেনি। এই জেনারেল বলেন ইসরায়েলের সামরিক বিমান ঘাটিগুলো এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে কারণ এগুলো এখন হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে। হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর যে পাল্লা তাতে সেগুলো সামরিক বিমান বন্দরগুলো পর্যন্ত সহজে পৌঁছাতে পারবে। গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের সুসংহত অবস্থান সুস্পষ্ট হয়েছে বলেও তিনি স্বীকার করেন। গত মাসে গাজা যুদ্ধ শুরু হলে ইসরায়েলি বাহিনী সেখানকার বেসামরিক ভবন ও ঘর বাড়িতে ব্যাপক বিমান হামলা চালায়। এ সময় ফিলিস্তিনিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় দখলদার ইসরায়েল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন আক্ষেপ করে বলেছেন অনেক দেশই করোনা ভাইরাসের টিকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে কেউ দিচ্ছে না। এদিকে বাংলাদেশে করোনা সংক্রমণের হার একদিনের ব্যবধানে আরও বেড়েছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের সিলেট অঞ্চলে প্রচলিত একটি প্রবচন হচ্ছে দিব দিব কয় দেয় তো না, এক কান কথা বালা আছে না তো হরে না। কোনো বিষয়ে ওয়াদা করে কথা না রাখলে বা টাল বাহানা করলে এই প্রবাদটি উচ্চারিত হয়। সিলেটের অধিবাসী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ঠিক এরকম একটি পরিস্থিতিতে আজ বলেছেন বাংলাদেশে করোনা ভাইরাসের অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার দ্বিতীয় ডোজের টিকার ঘাটতি পূরণের জন্য বিভিন্ন দেশকে টিকা পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। সবাই টিকা দেবে বলে কিন্তু হাতে আসছে না। আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে কিছু ওষুধপত্র হস্তান্তর অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন করোনাকালে আমরা অনেক দেশকে সহযোগিতা করেছি, তবে সেটা করেছি সরকারের পক্ষ থেকে, আর ফিলিস্তিনকে সরকার ও জনগণের পক্ষ থেকে সহায়তা করছি। ফিলিস্তিনের জনগণের উপরে দখলদার বাহিনীর হামলাকে আমরা সমর্থন করি না, এজন্য বারবার অনুরোধের পরও আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিই না। দুই রাষ্ট্রনীতিতে এর সমাধান চাই। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগকে চিকিৎসা সামগ্রী সরবরাহ করছে। আগামী 13 জুন এই চিকিৎসা সামগ্রী ঢাকায় আনা হবে। উল্লেখ্য, চীন গত 12 মে সিনোফার্মের তৈরি 500,000 উপহারের টিকা বাংলাদেশকে পাঠায়। এদিকে দেশে করোনা সংক্রমণের হার একদিনের ব্যবধানে আবারও বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৪০ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছেন ২৫৫৭ জন।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আধুনিক এই মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিটি জেলা ও উপজেলা একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় এই মসজিদগুলো বানানো হয়েছে। একসাথে হাজারো লোকের নামাজ আদায় সহ এসব মসজিদে রয়েছে নানা অত্যাধুনিক সুযোগ সুবিধা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, একসাথে এত মসজিদ নির্মাণ বিশ্বে এটি প্রথম। মসজিদগুলোর মাধ্যমে ইসলাম প্রচারের পাশাপাশি শান্তিপূর্ণ, সৎ ও ন্যায়নিষ্ঠ সমাজ গড়া সম্ভব হবে। প্রতিটি মসজিদে রয়েছে নারী পুরুষের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা। এ সম্পর্কে একটি প্রতিবেদন রয়েছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারত প্রথমবারের মতো আফগানিস্তানের তালেবান নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে। ভারতের তিনটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দেশটির একাধিক নিরাপত্তা সংস্থা তালেবানের উপপ্রধান ও প্রধান আলোচক মোল্লা আব্দুল গনি বারাদার সহ কয়েকজন তালেবান নেতার সঙ্গে যোগাযোগ করেছে। মোল্লা আব্দুল গনি বারাদার তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা এবং তিনি কয়েক বৎসর পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। পত্রিকাটি জানিয়েছে, ভারতের নিরাপত্তা কর্মকর্তারা এই আলোচনার গতি প্রকৃতি নির্ধারণ করছেন এবং তারা তালেবানের সেই সব নেতার সঙ্গে যোগাযোগ করছেন যারা জাতীয়তাবাদী হিসেবে পরিচিত এবং বিদেশি প্রভাবমুক্ত। ভারত সরকারের এই উদ্যোগকে আফগান তালেবানের ব্যাপারে নয়াদিল্লির নীতিতে মৌলিক পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের বিজেপি শাসিত অসম রাজ্যে সরকারি জমি থেকে মুসলিমদের উচ্ছেদ অভিযান শুরু হয়। বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। অভিযানের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ওই কর্মসূচি বন্ধ করার দাবি জানিয়েছে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের বিজেপি শাসিত অসমে সরকারি জমি থেকে মুসলিমদের উচ্ছেদের তীব্র নিন্দা ও অবিলম্বে ওই কর্মসূচি বন্ধ করার দাবি জানিয়েছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। সম্প্রতি অসমের শোণিতপুর, হোজাই ও অন্যত্র সরকারি জমিতে বসবাসকারী মুসলিমদের উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় বিভিন্ন মহল থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এ প্রসঙ্গে আজ বৃহস্পতিবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রেডিও তেহরানকে বলেন,
সরকার দেখে দেখে বিজেপি সরকার, বিশেষ করে আসামের বিজেপি সরকার, তারা তার পরিবর্তে সংখ্যালঘুদের প্রতি যে হিংসামূলক বিদ্বেষমূলক কর্মসূচি নিয়ে তাদেরকে হেনস্থা করছে, তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করার যে কর্মসূচি গ্রহণ করেছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা তার কড়া ভাষায় নিন্দা জানাচ্ছি,
বলছিলেন মোহাম্মদ কামরুজ্জামান। তিনি আরো বলেন, আমরা মনে করি এ ধরনের আচরণ মানবতা বিরোধী। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কোনো সরকার এ ধরনের সরকারি জায়গা থেকে সাধারণ মানুষকে উচ্ছেদ করতে পারে না, দেশের নাগরিকদের উচ্ছেদ করতে পারে না। কেননা যদি উচ্ছেদ করার প্রয়োজন হয় তাহলে তার আগে তাদের পুনর্বাসনের দরকার। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের জানা দরকার। এ প্রসঙ্গে গুয়াহাটি হাইকোর্টের সিনিয়র আইনজীবী, সংখ্যালঘু সমন্বয় রক্ষী সমিতির সভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, কোভিডের ভয়ঙ্কর সময়েও সরকার যেভাবে সাধারণ মানুষের বাড়িঘর ভেঙে দিচ্ছে সেটা অমানবিক এবং আইনের পরিপন্থী। কারণ কোভিড আবহে উচ্ছেদ বন্ধ রাখতে বলেছে হাইকোর্ট। একটি বিশেষ সম্প্রদায়ের লোককে টার্গেট করা হচ্ছে, এতে স্পষ্ট যে বিজেপির এজেন্ডা রূপায়িত করছে বর্তমান সরকার, মন্তব্য করেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর আমেরিকান বাহিনীকে পাকিস্তানের কোনো ঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে না। তিনি বুধবার ইসলামাবাদে বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের অবস্থান কঠোর। কুরেশি সাংবাদিকদের বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার পর দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মার্কিন সেনাদেরকে পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার প্রশ্নই উঠবে না। তিনি বলেন, এ ধরনের ঘাঁটি স্থাপন বা পাকিস্তানি ঘাঁটি ব্যবহার করার ইচ্ছে তারা পোষণ করতে পারে, কিন্তু আমরা তাদেরকে সেরকম কোনো সুযোগ দেব না। মিয়ানমারে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত আরও 4 জন। বিমানটি 16 জন যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। মিয়ানমারের সবচেয়ে বড় শহর মান্দালয়ে বিমানটি বিধ্বস্ত হয়। সামরিক শাসন জারি থাকায় মিয়ানমারের খবর সাধারণত দেরিতে প্রকাশিত হয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনে যুদ্ধ অবসানের জন্য যখন চেষ্টা চলছে, তখন দেশটির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ সেদেশের জনগণের দুঃখ দুর্দশা লাঘব এবং যুদ্ধ অবসানের জন্য যে কোনো প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে আসন্ন শান্তি আলোচনার জন্য তিনটি শর্তের কথা ঘোষণা করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ সেদেশের জনগণের দুঃখ দুর্দশা লাঘব এবং যুদ্ধ অবসানের জন্য যে কোনো প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে আসন্ন শান্তি আলোচনার জন্য তিনটি মৌলিক নীতি বা প্রস্তাব ঘোষণা করেছে। এই পরিষদ আলোচনার ব্যাপারে তাদের স্পষ্ট নীতি অবস্থানের কথা জানিয়ে বলেছে, ইয়েমেনের জনগণের ন্যায্য অধিকার রক্ষা এবং দেশটির সার্বভৌমত্ব টিকিয়ে রাখা তাদের কাছে অগ্রাধিকার পাবে। পরিষদ আরও বলেছে, আসন্ন আলোচনায় তাদের তিনটি নীতিকে অবশ্যই কোনোভাবেই উপেক্ষা করা চলবে না। এই তিনটি নীতি বা শর্ত হচ্ছে, প্রথমত, ইয়েমেনের উপর থেকে সমস্ত অন্যায় নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে; দ্বিতীয়ত, আকাশ, নৌ ও স্থলপথে আগ্রাসন বন্ধ করতে হবে; এবং তৃতীয়ত, দখলদারিত্বের অবসান ঘটিয়ে ইয়েমেনের ভূখণ্ড থেকে সমস্ত বিদেশি সেনাদেরকে চলে যেতে হবে। এই আগ্রাসনের ফলে ইয়েমেনের 17,000-এর বেশি সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে নিহত এবং আরও হাজার হাজার মানুষ আহত হয়েছে। এছাড়া যুদ্ধের কারণে বিভিন্ন ধরনের রোগ, ক্ষুধা ও দুর্ভিক্ষের কবলে পড়ে 1,00,000-এর বেশি মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রাণ হারিয়েছে। এ অবস্থায় ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ গঠনমূলক আলোচনার স্বার্থে যে তিনটি শর্তের কথা জানিয়েছে তা অনেক গুরুত্বপূর্ণ। কেননা শুধু যে যুদ্ধের কারণে সরাসরি এই 17,000-এর বেশি মানুষ নিহত হয়েছে তাই নয়, একই সঙ্গে নিষেধাজ্ঞার কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছে। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ সম্প্রতি এক ভাষণে বলেছেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইয়েমেনে যুদ্ধ অবসানের চেষ্টা করছে, কিন্তু একই সাথে দরিদ্র এ দেশটির বিরুদ্ধে আরোপিত অন্যায় নিষেধাজ্ঞা বহাল রাখারও চেষ্টা করছে। ইয়েমেনের ক্ষমতাসীন হুথি সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকারের দৃষ্টিতে নিষেধাজ্ঞা তুলে না নিয়ে আগ্রাসন বন্ধের কোনো মানেই হয় না। ইয়েমেনিদের দ্বিতীয় শর্ত হচ্ছে, যে কোনো আলোচনায় ওই দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। কেননা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হামলা চালিয়ে ইয়েমেনের বিভিন্ন জায়গা এখনও দখল করে আছে, যা কিনা এদেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন। তৃতীয় বিষয়টি হচ্ছে, যুদ্ধের ময়দানে ইয়েমেনের যোদ্ধারা সৌদি আরবকে নাস্তানাবুদ করে ছেড়েছে। এ অবস্থায় ছাড় দেওয়ার মানেই হয় না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, লেবাসের ইসলাম নয়, আমরা বিশ্বাস করি ইনসাফের ইসলামে। আজ 50টি মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, জ্ঞান বিজ্ঞান সভ্যতা সহ সবকিছুতে মুসলমানরা অগ্রণী ভূমিকা পালন করেছে। এ সম্পর্কে এক প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তার প্রয়াত পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্ধৃত করে বলেছেন, লেবাসের ইসলাম নয়, আমরা বিশ্বাস করি ইনসাফের ইসলামে। আজ বৃহস্পতিবার দেশে 50টি মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,
জ্ঞানে বিজ্ঞানে সব দিক থেকে আমরা যদি দেখি সারা বিশ্বে সবকিছুতে তো মুসলমানরা আগে বেরিয়ে এসেছে, সব সময় মুসলমানরাই সামনে ছিল, সভ্যতার দিক থেকে মুসলমানরা সবসময় আগে ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা থেকে শুরু করে সব কিছুতে মুসলমানরাই সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে। আজকে সেখানে কেন তারা পিছিয়ে থাকবে সেটাই আমার প্রশ্ন। আমি তো মনে করি সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই মুসলিমীয় লোক জঙ্গিবাদ সৃষ্টি করে, মানুষ হত্যা করে, বোমা মেরে, খুন খারাপি করে আমাদের এই পবিত্র ধর্মের নামে বদনাম সৃষ্টি করছে, যেটা আমাদের ধর্মের পবিত্রতাটাকে শুধু নষ্ট করছে না, এর ইমেজটাও নষ্ট হচ্ছে সারা বিশ্বে।
শেখ হাসিনা বলেন, ইসলাম ধর্ম নারীদের সবচেয়ে বেশি অধিকার দিয়েছে, তাই ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে নারীর প্রতি বৈষম্য, নারীর প্রতি সহিংসতা, এসবের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে। স্বাধীন বাংলাদেশে ইসলামের প্রসারে তার পিতার অবদানের কথা স্মরণ রেখে শেখ হাসিনা বলেন,
জাতির পিতার উদ্যোগেই এই তবলিগ জামাত বাংলাদেশে হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয় এবং সেখানে তিনি বিশ্ব ইস্তেমার জন্য টঙ্গীতে বিশাল আকারে জায়গা দিয়ে দেন। কাকরাইলে একটা ছোট্ট মসজিদ ছিল, এই জায়গাটাও জাতির পিতা তবলিগ জামাতের জন্য দিয়ে গিয়েছিলেন। বেতার টেলিভিশনে শুরুতে যাদের কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় সেই ব্যবস্থাটাও তিনি করেন। সবথেকে বড় কথা হলো যে মুসলিম বিশ্বের সাথে একটা সম্পর্ক স্থাপনের জন্য ওআইসি সম্মেলনে তিনি যোগদান করেন এবং বাংলাদেশকে ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্র তিনি করে দিয়ে গিয়েছিলেন। এবং আমাদের সংবিধানে তিনি যে ধর্ম নিরপেক্ষতা দিয়েছিলেন এর অর্থ হচ্ছে যার যার ধর্ম শেষে স্বাধীনভাবে পালন করতে পারবে, কিন্তু ধর্ম তিনি নিষিদ্ধ করেননি, ধর্ম পালনের স্বাধীনতাকে নিশ্চয়তা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকার 2017 সালের এপ্রিল থেকে 2020 সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রকল্প গ্রহণ করে। মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ নাজিবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, মুসলিম বিশ্বে মসজিদ স্থাপনে এত বড় প্রকল্প আর কখনো নেওয়া হয়নি। প্রথম পর্যায়ে 50টি মসজিদ স্থাপনের পর দ্বিতীয় পর্যায়ে আগামী জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে আরও 100টি মসজিদ নির্মাণ করা হবে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রং ধনু।
রংধনু আসরের কাছের দূরে শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছো সবাই ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে 10 জুন বাংলাদেশের ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের জন্মবার্ষিকী। তিনি এমন মানুষ ছিলেন যার বিশাল চোখ দেখে সবাই বিস্মিত হয়ে যেতেন। অবশ্য এই বিস্ময়ের পেছনে অনেক কারণও ছিল।
তার চোখে ছিল স্বপ্ন, লেখায় স্বপ্ন, সর্বত্র স্বপ্ন। তিনি নিজে যেমন স্বপ্ন দেখতেন তেমনি মানুষকেও স্বপ্ন দেখাতেন, আর বলতেন সমুদ্রের কথা,
সমুদ্রে পাড়ি দিয়ে বহুদূর যাবার কথা। তার কবিতায় নীল সমুদ্রের গর্জন, অচেনা বন্দর, লবঙ্গদ্বীপ, সবুজ পাতার নারঙ্গি বন, নোনা পানির জোয়ার, পালতোলা জাহাজের যাত্রা আমাদের ব্যাকুল করে তোলে।
কবি ফারুক ইসলামী রেনেসাঁর কবি হিসেবে পরিচিতি পেলেও তিনি ছিলেন মানবতার কবি, ফুল পাখিদের কবি, ছোট বড় সবার কবি। কবি ফারুক আহমদের জন্মবার্ষিকী উপলক্ষে রংধনুর আজকের আসরে আমরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান।
কবি ফারুক আহমদ 1918 সালের 10 জুন তৎকালীন যশোর জেলার মধুমতি নদীর তীরে অবস্থিত মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শৈশবে গ্রামের প্রাইমারি স্কুলে ও কৈশোরে কলকাতার তালতলা মডেল হাই স্কুল এবং পরে খুলনা জেলা স্কুলে ভর্তি হন। সেখানে ভর্তি হবার পর তিনি লেখাপড়ার ফাঁকে ফাঁকে অনেক ছড়া কবিতা লেখেন। রূপসা নদীর মাছের খেলা আর মধুমতির ছলাত ছলাত পানির ঢেউ কবির মনকে দোলা দিতে থাকে। বৃষ্টির রিমঝিম শব্দ কবিকে পাগল করে তুলত। তাই তো তিনি স্কুলের দেয়াল পত্রিকাতে লেখেন,
বৃষ্টি পড়ে রিমঝিমিয়ে রিমঝিমিয়ে রিমঝিমিয়ে, টিনের চালে গাছের টালে বৃষ্টি পড়ে হাওয়ার তালে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর বৃষ্টি যেন মিষ্টি মধুর।
বৃষ্টির দিনে বকেরা বাঁশ ঝাড়ের আগায় বসে ককক শব্দ করে আর শীতে কাঁপতে থাকে। বাঁশবনের ভেতর ওরা এদিক ওদিক উড়ে যায়। এ সময় দুষ্ট ছেলেরা বকের ছানা ধরার জন্য বাঁশ ঝাড়ে উঁকি ঝুঁকি মারে। কবি এদিকটি ফুটিয়ে তুলেছেন তার বৃষ্টি ছড়ায়।
কবি স্কুল পড়া অবস্থায় লেখালেখি শুরু করলেও কলেজে ভর্তি হবার পর তিনি সেসব লেখা বিভিন্ন পত্রপত্রিকায় পাঠাতে শুরু করলেন। তাঁর লেখা ছাপা হতে লাগল মোহাম্মদী, বুলবুল সহ নানান পত্রিকায়। পাঠক মহলে তরুণ কবি ফারুকের কবিতা নতুন পদধ্বনি তুলতে লাগল। সবাই সাহিত্য পত্রিকার পাতায় পাতায় খুঁজতে লাগল ফারুকের নতুন কবিতা।
পত্রপত্রিকায় নিজের লেখা ছাপা হতে দেখে ফারুকের আনন্দের যেন শেষ নেই। এ সময়কার একটি ঘটনা কবির উৎসাহকে কয়েক গুণ বাড়িয়ে দিল। ঘটনাটি হচ্ছে, একদিন কলেজে আসার পথে হঠাৎ বৃষ্টি শুরু হল। তিনি বৃষ্টিতে ভিজে ক্লাসে এসে হাজির হলেন। পরনে ভেজা জামার কারণে তিনি কিছুটা সংকোচ করে পেছনের বেঞ্চে গিয়ে বসলেন।
ক্লাসে এলেন অধ্যাপক প্রমথনাথ বিশি। তিনি নির্দিষ্ট বিষয়ের উপর লেকচার দিচ্ছেন, ছাত্ররা তা মনোযোগ দিয়ে শুনছে। কিন্তু ফারুক বুঝতেই পারলেন না যে ক্লাসে স্যার এসেছেন। ফারুক তখন চলে গেছেন কবিতার জগতে। হঠাৎ প্রমথনাথ বিশির দৃষ্টি গেল ফারুকের দিকে। তিনি ধীর পায়ে এগিয়ে গেলেন ফারুকের কাছে। পাশে দাঁড়িয়ে থাকলেন কয়েক মুহূর্ত। আচমকা স্যারকে দাঁড়িয়ে থাকতে দেখে ফারুক ঘাবড়ে গেলেন। তিনি খাতাটি লুকানোর চেষ্টা করলেন, কিন্তু প্রমথনাথ বিশির দৃষ্টিকে ফাঁকি দিতে পারলেন না।
তিনি ফারুককে কোনো বকুনি না দিয়ে খাতাটি হাতে তুলে নিলেন। বিশি খাতায় লেখা কয়েকটি কবিতা মনোযোগ দিয়ে পড়লেন। কবিতা পড়ে তিনি খুবই মুগ্ধ হলেন এবং ক্লাস শেষে খাতাটি শিক্ষক কমন রুমে নিয়ে গেলেন। কমন রুমে গিয়ে ফারুকের কবিতাগুলো তিনি সকল শিক্ষককে পড়ে শোনালেন। অধ্যাপক বুদ্ধদেব বসু কবিতাগুলো শুনে অভিভূত হলেন। পরে তিনি কবিতাগুলো নিয়ে তার কবিতা পত্রিকায় প্রকাশ করলেন। সে সময় সাহিত্য মহলে একটি কথা প্রচলিত ছিল, আর তা হল, কবিতা পত্রিকায় যার কবিতা ছাপা হবে সেই বাংলা সাহিত্যে কবি হিসেবে স্বীকৃতি লাভ করবে। আর তাই তো পরবর্তীতে দেখা গেল ফারুক বাংলা সাহিত্যে কবিতার বন্যা বইয়ে দিলেন।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে কবি ফারুক আহমদের লেখা একটি কবিতা। আবৃত্তি করেছে ঢাকার সারেগামা একাডেমির সদস্য জাহারা আফরিন মিম।
ফাল্গুনে লিখেছেন ফারুক আহমদ। ফাল্গুনি শুরু হয় গুনগুনানি, ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি, এক ঝাঁক পাখি এসে উই কোলে গান গায় একসাথে ভোর বিহানি, আজানে সুর মিশে নীল আকাশে শিরশির করে ঘাস হিম বাতাসে, আচানক দুনিয়াটা আজব লাগে আর মরা দিয়ে সব গাছেরা জাগে, লাল নয় কালো নয় সবুজ ছাতা জেগে উঠে একরাশ সবুজ পাতা, হাই তুলে জাগে সব ফুলের গুড়ি, প্রজাপতি উড়ে যেন রঙিন ঘুড়ি।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে কবি ফররুখ ছিলেন ছোট বড় সবার কবি, তাই বড়দের পাশাপাশি তিনি ছোটদের জন্য অনেক কবিতা লিখেছেন। ছোটদের জন্য লেখা প্রতিটি কবিতাই যেন আন্তরিকতায় ভরপুর। কবিতার কবিতায় অসত্যের বিরুদ্ধে লড়াই করার জন্য শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন। আর তাই তো কবির শিশুরা ঘোষণা করে,
শুনব না আর পিছন টান, মানব না আর বান তুফান, ডাকছে খুন রক্তারুণ, ভবিষ্যতের পথোজ্জ্বল, সামনে চল সামনে চল।
কবির আহ্বানের পর কি শিশুরা ঘরের কোণে বসে থাকতে পারে? কখনোই না। তাই তো কবি লিখেছেন,
নতুন আলোকে গড়েছি আমরা নয়া জামাত, মানব না আর অথই পাতার ছড়ের রাত, নয়া জামাতের মাঝে আমাদের লাভটা এই, আছে দুর্জয় সাহস পরাণে শঙ্কা নেই, আমরা বাচ্চা তবু সাচ্চা মুসলমান, পাহাড় যদিও টলে যায় তবু টলে না প্রাণ।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
কবি ফররুখ ছড়া ও কবিতার পাশাপাশি ছোটদের জন্য অনেক গানও লিখেছেন। তার একটি বিখ্যাত গান হচ্ছে,
তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া।
তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া,
তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া,
তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া,
তোরা নিজের পায়ে দাঁড়া, তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া,
পরের উপর ভরসা করে ভয়ের পথে যাস নে মরে,
পরের উপর ভরসা করে ভয়ের পথে যাস নে মরে, জয়ের পথে যা বাজিয়ে
জয়ের না কাড়া,
তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া।
কবি নিজে যেমন সৎ পথে চলতেন, সত্য কথা বলতেন, তেমনি তিনি ছোটদেরকেও আল্লাহর পথে ডাকতেন। তিনি সবসময় নবীর দেশে যাবার প্রত্যাশা করতেন। তবে তিনি একা নন, বিশ্বের সকল দেশের শিশুকে নিয়ে তিনি নবীর দেশে যেতে চাইতেন। কবি লিখেছেন,
আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায়, তোরা সঙ্গে যাবি আয়, আয় আয় আয়, তোরা সঙ্গে যাবি আয়।
সঙ্গে যাবি আয়, আয় আয় আয়, তোরা
সারেগামা একাডেমির শিশু শিল্পী আরুষি, সারা, সেমন্তী, তামান্না, নৌশিন, মিম, চাঁদনি, সাফা, তাইফা, তসনিম, মৌলি, আনহা ও তোহার কণ্ঠে গানটি শুনলে। আশা করি তোমাদের ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদেরকে এই ফাঁকে জানিয়ে রাখছি যে কবি ফররুখ আল্লামা ইকবালের বেশ কিছু গানের অনুবাদ করেছিলেন, যেমন
ওঠো দুনিয়ার গরিব ফুকেরে জাগিয়ে দাও, ধনিকের দ্বারে ত্রাসের কাপন লাগিয়ে দাও, কিষাণ মজুর পায় না যে মাঠে শ্রমের ফল, সে মাঠের সব শস্যে আগুন লাগিয়ে দাও, স্রষ্টা ও তাঁর সৃষ্টির মাঝে কেন আড়াল, মধ্যবর্তী মোল্লাকে আজ হাঁকিয়ে দাও।
কবি ফররুখ আহমদ প্রচুর পড়াশোনা করতেন, লেখাপড়ার ক্ষেত্রে তাঁর কোনো ধরা বাঁধা সময় ছিল না। যখন মন চাইত তখনই বসে যেতেন কাগজ কলম নিয়ে। তাই বলে তিনি সংসার, ছেলে মেয়ে সম্পর্কে কখনো উদাসীন ছিলেন না। গৃহকর্তা হিসেবে, পিতা হিসেবে তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন সচেতনভাবে। অভাব অনটন থাকলেও কবির সংসারে সুখ ছিল।
কবি খুবই সাধারণ জীবনযাপন করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তালি দেয়া জামা পড়তেন, কবিও তালি দেয়া জামা কাপড় পছন্দ করতেন। গরিব, দুঃখী ও সাধারণ মানুষকে ভালোবাসতেন বলেই তাদের নিয়ে অসংখ্য কবিতা লিখেছেন। ১৯৪৪ সালে দুর্ভিক্ষের সময় বহু মানুষের লাশ পড়ে থাকত রাস্তায় রাস্তায়। মানুষের দুঃখ, বেদনা ও মৃত্যু কবিকে ব্যাকুল করে তোলে।
এ সময় তিনি লাশ নামক একটি কবিতা লেখেন। বিখ্যাত এ কবিতার কিছু অংশ এরকম।
যেখানে প্রশস্ত পথ ঘুরে গেল মোর, কালো পিচ ঢালা রঙে লাগে নাই ধুলির আঁচড়, সেখানে পথের পাশে মুখ গুজে পড়ে আছে জমিনের পর, সন্ধ্যার জনতা জানি কোনোদিন রাখে না সে মৃতের খবর। হে জড় সভ্যতা, মৃত সভ্যতার দাস, ফিত মেদ শোষক সমাজ, মানুষের অভিশাপ নিয়ে যাও আজ, তারপর আসিলে সময় বিশ্বময় তোমার শৃঙ্খলগত মাংসপিণ্ডে পদাঘাত হানি, নিয়ে যাব জাহান্নাম দ্বার প্রান্তে টানি। আজ এই উৎপীড়িত মৃত্যু দীর্ঘ নিখিলের অভিশাপ, ধ্বংস হও তুমি, ধ্বংস হও।
কবি এ কবিতা সভ্যতা বা সমাজের প্রতি ঘৃণা প্রকাশ করে তা ধ্বংস হতে বলেছেন। কবির ক্ষোভের কারণ হচ্ছে যে সমাজে মানুষ না খেয়ে মরা লাশ হয়ে পড়ে থাকে রাস্তায়, সে সমাজের কিছু মানুষ বড় দালানে আরাম আয়েসে দিন কাটায়। এই ধনিক শ্রেণীর বিরুদ্ধে ক্ষোভ ও ঘৃণার কথাই ফুটে উঠেছে লাশ কবিতায়।
তো বন্ধুরা, দেখতে দেখতে কবি ফররুক আহমদকে নিয়ে সকল আয়োজন এক এক করে শেষ হয়ে এলো। তোমরা বড় হয়ে এই মহান কবি সম্পর্কে অনেক কিছু জানবে, এই প্রত্যাশা রেখে গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 10 জুন বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, সর্বোচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশ, মার্কিনীদের ভ্রমণ সতর্কতা জারি ইত্তেফাক, কার্যকর পদক্ষেপ নেই অর্থ পাচার রোধে অনীহা যুগান্তর, 36 জেলায় করোনা রোগী বাড়ছে প্রথম আলো, অনলাইনে প্রচারের আড়ালে হাজার কোটি টাকা পাচার কালের কণ্ঠ, বিদেশ ফেরতরা প্রণোদনার কি পেয়েছেন মানব জমেন, সারাদেশে হচ্ছে 560টি মডেল মসজিদ বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম, সংসদে অসত্য পরিচয় দিয়েছেন নুসরত, তৃণমূল সংসদকে চাপে ফেলতে তৈরি হচ্ছে বিজেপি, সংবাদ প্রতিদিন। দুটি অন্য একটি খবরের শিরোনাম, নির্বাচন কমিশনার পদে যোগী ঘনিষ্ঠ তুঙ্গে বিতর্ক, সংবাদ প্রতিদিন, পরিসংখ্যান সংশোধন, বিহারে এক ধাক্কায় কোভিডে মৃত্যু সংখ্যা দাঁড়াল 9,429 জন। আজকাল
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। করোনা আর অর্থপাচারের খবর আজকের প্রায় সব দৈনিকে প্রধান শিরোনাম হয়েছে। প্রথম আলোর শিরোনাম, 36 জেলায় করোনা রোগী বাড়ছে। দেশের অর্ধেকের বেশি জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী, বিশেষ করে সীমান্তবর্তী 16 জেলায় সংক্রমণ তুলনামূলক দ্রুত বাড়ছে। এগুলোর মধ্যে সাতক্ষীরায় গত 24 ঘন্টায় রোগী শনাক্তের হার ছিল 59.34%। সেখানে গত শনিবার থেকে লকডাউন চলছে, কিন্তু এখনও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। ঈদের পর থেকে সংক্রমণ ও রোগী বৃদ্ধির হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। একে পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন জনস্বাস্থ্যবিদেরা। আর যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল মার্কিন নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে আবারও সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশকে রেখেছে। মানব জমিনের দুটি শিরোনাম এরকম, সীমান্তের গ্রামে গ্রামে করোনার উপসর্গ, করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে গড়ে সবচেয়ে কম টেস্ট বাংলাদেশে।
কার্যকর পদক্ষেপ নেই অর্থ পাচার রোধে অনীহা যুগান্তরের শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, দেশ থেকে টাকা পাচার বাড়ছে, এর সঙ্গে জড়িত সংসদ সদস্য, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, ঠিকাদার, দুর্নীতিবাজ, সরকারি কর্মকর্তারা, সাম্প্রতিক সময়ে এদের বেশ কিছু নাম প্রকাশিত হয়েছে। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার রিপোর্টে অর্থ পাচারের তথ্যও এসেছে, কিন্তু অর্থ পাচার রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই। বিভিন্ন মহল থেকে দাবি এলেও বাজেটে অর্থ পাচার নিয়ে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই। আওয়ামী লীগের নির্বাচনে ইশতেহারে অর্থ পাচার বন্ধে উদ্যোগ নেয়ার কথা বলে হলেও প্রস্তাবিত বাজেটে তা অস্পষ্ট। অন্যদিকে পাচার রোধে বেশ কয়েকটি মামলা দীর্ঘদিন থেকে আদালতে আটকে আছে। অর্থনীতিবিদ এবং সংশ্লিষ্টরা বলছেন, পাচার রোধে সবার আগে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। এক্ষেত্রে আইন কানুনের কোনো ঘাটতি নেই। আর কালের কণ্ঠের একটি খবরের শিরোনাম, অনলাইনে প্রচারের আড়ালে হাজার কোটি টাকা পাচার।
বিদেশ ফেরতরা প্রণোদনার কি পেয়েছেন, এই শিরোনামের খবরে দৈনিক মানবজমিন লিখেছে, করোনা ভাইরাসের এই মহামারীতেও প্রতি মাসে রেমিটেন্স বা প্রবাসী আয় রেকর্ড হলেও রেমিটেন্স যোদ্ধাদের জন্য আশানুরূপ বরাদ্দ বাড়েনি প্রস্তাবিত বাজেটে। এই মুহূর্তে দেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা উপার্জনের খাত হচ্ছে রেমিটেন্স। অন্যদিকে করোনা প্রাদুর্ভাবের কারণে বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের নেয়া ঋণ কার্যক্রমেও গতি স্থবির। গত বছরের জুন মাসে প্রবাসীদের কম সুদে ও সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য 700 কোটি টাকা সরকার থেকে বরাদ্দ করা হয়। তবে রেমিটেন্স যোদ্ধারা বলছেন, তারা অনেক ঘুরেও নানা জটিলতায় ঋণ পাননি, ঋণ পাওয়া নিয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তাহলে বিদেশ ফেরতরা প্রণোদনার কি পেলেন, প্রশ্ন সংশ্লিষ্টদের।
রাজনীতির খবরে প্রথম আলো লিখেছে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের বলি মুখে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তির লালন পালনকারী দল হল বিএনপি। বিএনপি মুখোশের আড়ালে বহুরূপী দানব। আজ তিনি তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন। দেশে এখন অদৃশ্য ও দৃশ্যমান দুটি শত্রু বিরাজমান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অদৃশ্য শত্রু হচ্ছে করোনা আর দৃশ্যমান শত্রু বিএনপি। মন্ত্রী কাদের বিএনপি নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতিকে অদৃশ্য শত্রু করোনার চেয়েও ভয়ঙ্কর বলে মনে করেন।
এবারে কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত। নির্বাচন কমিশনার পদে যোগী ঘনিষ্ঠ, তুঙ্গে বিতর্ক। সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, সদ্য সমাপ্ত বঙ্গ ভোট চলাকালীনই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিভিন্ন সময় বিজেপির হয়ে কাজ করার অভিযোগ উঠেছিল কমিশনের বিরুদ্ধে। এবার সেই প্রতিষ্ঠানের মাথায় বসলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি, যা নিয়ে ইতোমধ্যে বিতর্ক শুরু হয়েছে। বছর ঘুরলেই যোগী গড়ে বিধানসভা নির্বাচন। 2024 সালের লোকসভা ভোটের আগে এই নির্বাচনকে বিজেপির লিটমাস টেস্ট বলেই মনে করছেন অনেকে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভাবমূর্তিতে ধস নেমেছে, গেরুয়া শিবিরের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তৃণমূল সাংসদ নুসরাতকে নিয়ে গত কয়েকদিন নানা আলোচনা সমালোচনা চলছে। আজকের আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, সংসদে অসত্য পরিচয় দিয়েছেন নুসরাত, তাকে চাপে ফেলতে তৈরি হচ্ছে বিজেপি। এ খবরে বলা হয়েছে, বসিরহাটের তৃণমূল সাংসদ শপথের সময় বলেছিলেন তার স্বামীর নাম নিখিল জৈন। তার সেই বক্তব্য এবং পরের নানা আলোচনা নিয়ে মাঠে বিজেপি। অমিত মালব্য একটি টুইটে বলেছেন, নুসরাত জাহানের ব্যক্তিগত জীবন, তিনি কাকে বিয়ে করেছেন, কার সঙ্গে লিভ ইন করছেন, সেটা নিয়েও কারো কিছু বলার নেই, কিন্তু তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, রেকর্ড অনুযায়ী তার স্বামী নিখিল জৈন। তবে কি তিনি সংসদে অসত্য ভাষণ দিয়েছিলেন?
তৃণমূলে ফিরছেন বিজেপি নেতা মুকুল রায়, বড় সড় ইঙ্গিত দিলেন সৌগত। সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় কি গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলেই ফিরতে চলেছেন? সেই প্রশ্নের উত্তর অজানা থাকলেও তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্যে জল্পনা আরও উস্কে গেল। সৌগত প্রকাশ্যেই বলে দিলেন, তৃণমূল ত্যাগ করলেও শুভেন্দু অধিকারীদের মতো মমতাকে নিয়ে বাজে কথা কখনো বলেননি মুকুল রায়। রাজনৈতিক মহলের ধারণা, মুকুল ফিরতে চাইলে তৃণমূলের রাস্তা যে তাঁর জন্য খোলা সেটা ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিলেন সৌগত। সব মিলিয়ে মুকুলের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখনই বড়সড় ইঙ্গিত দিলেন সৌগত রায়।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই কটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইয়েমেন বলেছে, দেশটির উপর সৌদি নেতৃত্বাধীন সামরিক আগ্রাসন বন্ধ করার ব্যাপারে আমেরিকা আন্তরিক হলে এই আগ্রাসনে মার্কিন সমরাস্ত্র ব্যবহার বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের রাজনৈতিক উচ্চ পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল হুথি এ আহ্বান জানিয়েছেন। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর 3 সদস্যকে গুলি চালিয়ে নির্মমভাবে শহীদ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজ সকালের এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী। রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইরানের প্রেসিডেন্টের সন্তোষ প্রকাশ। ভিয়েনা আলোচনায় অমীমাংসিত কোনো বিষয় নেই বলে জানালেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী। গোলান মালভূমি সংক্রান্ত মার্কিন দাবি প্রত্যাখ্যান। সিরিয়ার ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ফিলিস্তিনিরা, তেল আবিবের স্বীকারোক্তি। বাংলাদেশে 50টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রতিটি মসজিদে নারী পুরুষের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য নামাজ আদায়ের ব্যবস্থা। এবং ভারতের অসমে সরকারি জমি থেকে মুসলিমদের উচ্ছেদ অভিযান শুরু হয়, বিভিন্ন মহলে ক্ষোভ। বন্ধ করার আহ্বান জানাল সংখ্যালঘু যুব ফেডারেশন। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।